Assalamualaikum warahmatullahi أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
হজরত মসীহ মওউদ আলাইহিস সালাম এক উপলক্ষে সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিম এর মর্যাদা সম্পর্কে বলতে গিয়ে বলেন যে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সীরাতের উজ্জ্বল প্রমাণ ছিলেন, আর কোনো ব্যক্তি যদি সেই প্রমাণাদিকে নষ্ট করে তাহলে সে যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকেই নষ্ট করতে চায়। অতএব সেই ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যিকার মর্যাদা প্রদান করতে পারে, যে সাহাবায়ে কেরামকে মর্যাদা দেয়। তিনি বলেন যে যে ব্যক্তি সাহাবায়ে কেরাম এর মর্যাদা দান করে না সে কখনোই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাও দেয় না, সে এই দাবিতে মিথ্যাবাদী। যদি সে এই কথা বলে যে আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কেননা এটি কখনো হতে পারে না যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ভালোবাসবে আর অপরদিকে সাহাবাদের প্রতি শত্রুতা পোষণ করবে। তিনি বলেন যে সাহাবায়ে কেরামদের জামাত সেই পবিত্র জামাত ছিল যারা নিজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কখনো পৃথক হননি, আর তার রাস্তায় জীবন উৎসর্গ করতেও তারা দ্বিধান্বিত হননি। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে তারা এভাবে বিলীন হয়ে গিয়েছিলেন যে এই পথে তারা সকল প্রকার দুঃখ কষ্ট বরণ করে নিতে সর্বদা প্রস্তুত থাকতেন। অতএব এই হলো সেই মর্যাদা সাহাবা রিজওয়ানুল্লাহ আলাইহিমদের, যা প্রত্যেক আহমদীকে নিজেদের সামনে রাখা উচিত। যখন আমরা সাহাবাদের সীরাত সম্পর্কে পড়ি এবং তাদের ব্যবহারিক আমল সম্পর্কে জ্ঞান লাভ করি, তখনই তাদের যে মর্যাদা তা উজ্জ্বলভাবে আমাদের সামনে প্রতিভাত হয়। আর এই যে মাকাম বা মর্যাদা, এটি আমাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণকারী হওয়া উচিত যে তাদের সীরাত, তাদের জীবন আদর্শ, তাদের কর্ম, তাদের ইতাত বা আনুগত্য, তাদের ইবাদতের যে মান, এগুলো আমাদের জন্য উৎকৃষ্ট নমুনা। আর আমাদের চেষ্টা করা উচিত এগুলোকে নিজেদের জীবনের অংশ করে নেয়া। এখন আমি কতিপয় সাহাবির ঘটনা উল্লেখ করব। একজন সাহাবি আবু দাজানা আনসারি ছিলেন, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় হিজরতের পূর্বে ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু তিনি মদিনার অধিবাসী ছিলেন। তিনি এই সম্মান লাভ করেছিলেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন আর চরম সাহসিকতা প্রদর্শন করেন। অনুরূপভাবে উহুদের যুদ্ধেও তিনি অংশগ্রহণের সম্মান লাভ করেন আর যুদ্ধের পরিস্থিতি পাল্টে যাওয়ার পর, অর্থাৎ প্রথমে মুসলমানরা বিজয় লাভ করছিল, কিন্তু পরে যখন পরিস্থিতি পাল্টে যায় এবং এক স্থান পরিত্যাগের কারণে কাফেররা যখন পুনরায় হামলা করে এবং যুদ্ধের পর যখন মুসলমানদের বিরুদ্ধে চলে যায়, তখন যে সাহাবিরা তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলেন, তাদের একজন ছিলেন হযরত আবু দাজানা এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিরক্ষায় তিনি মারাত্মক আহত হয়েছিলেন, কিন্তু এত আহত হওয়া সত্ত্বেও তিনি পিছু হটেননি। এই ঘটনাও তার সম্পর্কে বর্ণনায় এসেছে যে যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ তরবারি উঁচু করে এই কথা বলেন যে কে আছে যে আজ এই তরবারির অধিকার আদায় করবে, তখন হযরত আবু দাজানা আনসারি সামনে অগ্রসর হন এবং তিনি বলেন যে আমি এই অঙ্গীকার করছি যে আমি এই তরবারির হক বা অধিকার আদায় করব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রেরণা দেখে তাকে তরবারি দিয়ে দেন। তিনি পুনরায় সাহস করে জিজ্ঞেস করেন যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তরবারির অধিকার কিভাবে আদায় হবে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই তরবারি কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করবে না, আর দ্বিতীয়ত কোনো শত্রু কাফের এ থেকে রক্ষা পাবে না। সেসব কাফের যারা শত্রুতা পোষণ করে, যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে ব্যবহার করবে এই তরবারি। তিনি এই তরবারি নিয়ে অত্যন্ত গর্বের সাথে এবং অহমিকার সাথে জিহাদের ময়দানে অবতীর্ণ হন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাধারণ অবস্থায় তো আল্লাহ তাআলা অহংকারের এরূপ প্রকাশ পছন্দ করেন না, কিন্তু আজ যুদ্ধের প্রান্তরে আবু দাজানার এই অহমিকার সাথে চলার যে আচরণ, এটি আল্লাহ তাআলার অনেক পছন্দ হয়েছে। ইয়ামামার যুদ্ধে মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেন। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে দুর্গের দরজা খোলার জন্য, যা ভিতর থেকে যখন বন্ধ করে দেয়া হয় তারা কৌশল করে দরজা বন্ধ করে নিয়েছিল, তখন তিনি তার সাথীদের বলেন যে আমাকে দেওয়াল থেকে ভিতরে ফেলে দাও। এভাবে যখন তাকে ভিতরে নিক্ষেপ করা হয় তখন তার একটি পা ভেঙে যায়, কিন্তু তা সত্ত্বেও অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করতে করতে তিনি দুর্গের দরজা খুলে দেন এবং মুসলমানরা ভিতরে প্রবেশ করে। আশ্চর্যজনক বীরত্ব এবং সাহসিকতা তিনি দেখিয়েছেন, কিন্তু যা হোক এ অবস্থায় যুদ্ধ করতে করতে তিনি শহীদ হন। একবার অসুস্থতার সময় নিজ সাথীকে বলেন যে হয়তোবা আমার দুটি আমল আল্লাহ তাআলা কবুল করবেন, একটি হলো আমি কোনো বৃথা কথা বলি না, কোনো প্রকার গীবত করি না, মানুষের পিঠের পিছনে কথা বলি না, আর দ্বিতীয় হলো কোনো মুসলমানের জন্য আমার হৃদয়ে বিদ্বেষ নেই। এরপর হযরত মুহাম্মদ মুসলেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উল্লেখ পাওয়া যায়, যিনি প্রাথমিক আনসার মুসলমানদের মাঝে একজন ছিলেন। তিনি অত্যন্ত সাহসী এবং নির্ভীক মানুষ ছিলেন। উহুদের যুদ্ধে মুহাম্মদ বিন মুসলেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যিনি অত্যন্ত দৃঢ়চিত্ততার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অবিচল থাকেন। একটি বিশেষত্ব যা তার অর্জিত হয়েছিল তা হল তার পক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী এভাবে পূর্ণ হয়েছে যে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের তরবারি দিতে গিয়ে বলেন যে যতক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে তোমার যুদ্ধ হবে, এই তরবারি নিয়ে তুমি তাদের সাথে যুদ্ধ করতে থাকবে, আর যখন এমন যুগ আসবে যে মুসলমানরা পরস্পর লড়াইয়ে রত হবে, তখন এই তরবারি ভেঙে ফেলবে এবং তুমি নিজের ঘরে বসে যাবে। এমনকি কেউ যদি তোমার উপর হামলা করে বা তোমার মৃত্যু উপস্থিত হয়, তিনি এই নসিহতের উপর পূর্ণ আমল করেন। আর এই আমল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর তিনি এভাবে করেন যে প্রকৃতপক্ষেই তিনি সেই তরবারি ভেঙে ফেলেন এবং একটি কাঠের তরবারি বানান যা তিনি নিজ খোপে রাখতেন। কেউ একজন তাকে জিজ্ঞেস করে যে এর ফলে কী লাভ হয়, তিনি বলেন যে এর প্রজ্ঞা হলো যে যেন প্রতাপ প্রতিষ্ঠিত থাকে, আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশও আমি পালন করেছি যে এখন আমি আর লোহার তরবারি রাখি না, আর কাঠের তরবারি কাউকে কোনো ক্ষতি করতে পারবে না। কতিপয় সাহাবা বলতেন যে নৈরাজ্যের যদি কোনো প্রভাব নাই পড়ে, অর্থাৎ সেই নৈরাজ্য যা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর মুসলমানদের মাঝে শুরু হয়, যদি তার প্রভাব কারো উপর না পড়ে থাকে, তাহলে তিনি হলেন মুহাম্মদ বিন মুসলেমা। তিনি ফিতনা বা নৈরাজ্য থেকে রক্ষা পাওয়ার জন্য একাকী বসবাস আরম্ভ করেন, আর বলতেন যে যতক্ষণ এই নৈরাজ্য শেষ না হবে ততক্ষণ আমার ইচ্ছা হলো আমি যেন একাকী বসবাস করি। অতএব এরা সেই লোক যারা যদি যুদ্ধ করেছেন তাহলে এজন্য করেছেন যে ধর্মের উপর আক্রমণ করা হয়েছে, এজন্য করেছেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে মুশরিক যারা ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য আক্রমণ করে তাদের সাথে যুদ্ধ করো। যতদিন মুসলমানরা এই কথার উপর প্রতিষ্ঠিত থাকে তাদের শক্তিও বজায় থাকে যে তারা বিজয় লাভ করতে থাকে, আর যখন পরস্পর যুদ্ধ আরম্ভ হয় এবং মুনাফেকদের কথায় প্ররোচিত হয়ে একে অপরের গলা কাটা আরম্ভ করে, তখন যদিও রাজত্ব চলমান ছিল কিন্তু একতা আর প্রতিষ্ঠিত থাকেনি, আর ধীরে ধীরে তাদের রাজত্ব দুর্বল হতে থাকে। আর আজ আমরা দেখি যে পরস্পর যে মতবিরোধ মুসলমানদের মাঝে তা চরম পর্যায়ে পৌঁছে গেছে, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দ্বিতীয় ভবিষ্যৎবাণী ছিল সেটিও পূর্ণ হয়ে গেছে যে অন্ধকার যুগের পর যখন আলোর যুগ আসবে এবং মুসিমাউদের যুগ আসবে, তখন মুসিমাউদকে তোমরা গ্রহণ করে নিও এবং জামাতের সাথে অন্তর্ভুক্ত হয়ে যেও, কেননা এতেই কল্যাণ নিহিত। কিন্তু সেই আগমনকারীকে না মেনে মুসলমানদেরকে এখন আমরা দেখি যে নিজেদেরই দেশে একে অপরের রক্ত পিপাসু হয়ে গেছে তারা, আর এর যা ফলাফল তা হলো বর্তমানে অমুসলিম বিশ্ব বাহ্যত মুসলমানদের উপর রাজত্ব করছে। হযরত মুহাম্মদ মুসলেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চরম বিচক্ষণ ও আনুগত্যকারী হওয়ার ঘটনাও পাওয়া যায়, আর এ কারণে খলিফারাও তার অনেক সম্মান করতেন, বিশেষ করে হযরত উমর এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করেন। হযরত উমর অনেক সময় কর্মকর্তাদের নামে যে অভিযোগ আসত, বিভিন্ন কর্মকর্তা যারা ছিল যাদেরকে ব্যবস্থাপনার পক্ষ থেকে নিযুক্ত করা হয়েছিল তাদের বিরুদ্ধে যখন অন্যান্য দেশ থেকে অভিযোগ আসত, তখন সেগুলোর তদন্ত করার জন্য মুহাম্মদ বিন মুসলেমাকে তিনি প্রেরণ করতেন। একজন প্রাথমিক যুগের সাহাবি হযরত আবু আইয়ুব আনসারি ছিলেন, তারা সৌভাগ্যবান ছিল যারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় আতিথেয়তার সুযোগ লাভ করেছেন প্রাথমিক যুগে। প্রত্যেকেরই এই বাসনা ছিল যেন রসুল করিম সাল্লাল্লাহু তার ঘরে অবস্থান করেন, আর সবাই তখন এই কথার উল্লেখ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করছিল। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন যে আমার উটনিকে খোলা ছেড়ে দাও, যেখানে আল্লাহ তাআলার ইচ্ছা হবে এটি দাঁড়িয়ে যাবে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৌভাগ্য যে উটনি তার ঘরের সামনে দাঁড়িয়ে যায়, কিন্তু তবুও মানুষ আশ্বস্ত হয়নি। তারা বলে যে আমাদের ঘরও নিকটেই রয়েছে, আমাদের এখানে অবস্থান করুন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লটারি করেন, আর লটারিতেও হযরত আবু আইয়ুব আনসারীর নামই আসে। তার ঘরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নেন। আর অবস্থানের ঘটনা হলো যে এক রাতে তার যে ঘর ছিল সেটি দুইতলা ছিল, উপরতলায় আবু আইয়ুব আনসারী অবস্থান করতেন, আর নিচের অংশ পুরোটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তিনি ছেড়ে দেন। এক রাতে উপরে তিনি যখন ছিলেন তখন পানির একটি বড় ঘড়া সে ভেঙে যায়, মাটির পাত্র হয়ে থাকে, তাতে পানি রাখা হয়। এখনো আমাদের তৃতীয় বিশ্বে গরিব দেশসমূহে, পাকিস্তানে, আফ্রিকার বিভিন্ন দেশে এমন পাত্রে পানি রাখা হয়। যা হোক, সেটি যখন ভেঙে যায়, আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী সারা রাত নিজেদের লেপ দিয়ে সেটি শুকাতে থাকেন। পরের দিন যখন তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাতের ঘটনা উল্লেখ করেন এবং বলেন যে হুজুর, আপনি উপরের তলায় অবস্থান গ্রহণ করুন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুরোধ গ্রহণ করেন এবং প্রায় ছয় সাত মাস তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে অবস্থান করেন। আতিথেয়তারও তিনি পুরোপুরি অধিকার আদায়ের চেষ্টা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার পর যা অবশিষ্ট থাকে তা থেকে তিনি খাবার খেতেন। এক বর্ণনায় এসেছে যে যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙুলের চিহ্ন থাকত সেখান থেকে যে খাবার অবশিষ্ট থাকত তা তিনি খেতেন। একদিন তিনি দেখেন যে খাবারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো চিহ্ন নেই এবং খাওয়া হয়েছে এমন বোঝা যাচ্ছে না। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেন যে হুজুর, আপনি কি আজ খাবার খাননি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি খেতে শুরু করলে দেখি যে এতে পেঁয়াজ এবং রসুন দেয়া হয়েছে, আমি এগুলো পছন্দ করি না, তাই আমি খাইনি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যে জিনিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন সেটিকে আমিও পছন্দ করি না, আর ভবিষ্যতে আমি কখনো এই দুটি জিনিস খাব না। প্রেম ও ভালোবাসার অদ্ভুত ঘটনা এগুলো। হযরত আবু আইয়ুব আনসারী সকল যুদ্ধে অংশ নেন। খাইবারের যুদ্ধে ইহুদি সর্দার যিনি যুদ্ধে নিহত হয়েছিলেন তার মেয়ে সাফিয়ার সাথে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিয়ে হয়, তখন রুকসাতানার পরের দিন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ানোর জন্য বাইরে আসেন তখন দেখেন যে আবু আইয়ুব আনসারী বাহিরে পাহারা দিচ্ছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন যে কি কারণে তুমি পাহারায় দাঁড়িয়ে আছ? তিনি বলেন যে হযরত সাফিয়ার আত্মীয় স্বজনরা আমাদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের কেউ কেউ আমাদের হাতে নিহত হয়েছে, তাই আমার ধারণা হয় যে কেউ যেন কোনো দুষ্টামি না করে এবং এসে নিজের প্রতিশোধ গ্রহণের চেষ্টা না করে, তাই আমি পাহারা দেওয়ার জন্য এসে গেছি। এতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এইভাবে দোয়া করেন যে হে আল্লাহ, আবু আইয়ুবকে সর্বদা নিজের সুরক্ষার চাদরে রেখো, যেভাবে সে সারা রাত আমার সুরক্ষার জন্য পাহারায় ছিল। হযরত আবু আইয়ুব রোমের যুদ্ধেও অংশ নিয়েছেন। বৃদ্ধ হওয়া সত্ত্বেও শুধুমাত্র এই জন্য তিনি অংশ নিয়েছেন যেন কনস্ট্যান্টাইন বা কস্তুনতুনিয়া সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভবিষ্যৎবাণী ছিল সেটি তিনি দেখতে পারেন। যা হোক, ইতিমধ্যে তিনি অসুস্থ হয়ে পড়েন, যখন তার কাছে তার শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হয় তখন তিনি বলেন যে সকল মুসলমানকে আমার সালাম বলবে এবং আমার কবর শত্রুদের এলাকায় যতদূর সম্ভব গিয়ে সেখানে দিবে। অতএব রাতের বেলা তার মৃত্যুর পর রাতের বেলা তার জানাজা বা মৃতদেহ শত্রুদের এলাকায় যতদূর নেওয়া সম্ভব ছিল নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে কবরস্থ করা হয়। তার কবর আজও তুরস্কে রয়েছে, আর যারা দেখেছে তাদের কিছু কিছু বর্ণনা এইরূপ রয়েছে যে মানুষ গিয়ে কিছু কিছু বিদাতের রেওয়ায়েত বানিয়ে নেওয়া হয়েছে যে তার কাছে গিয়ে চাওয়া হয়, তার কাছে তো চাওয়া হয় না, তার কবরে গিয়ে যে দোয়া করা হয় বলা হয় যে তা কবুল করা হয়। যা হোক, পরবর্তীতে অনেক গল্প বানিয়ে নেওয়া হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুরক্ষা এবং হেফাজতের জন্য যে দোয়া করেছিলেন এর ফলাফল এটি হয়েছে যে তিনি বহু যুদ্ধে অংশ নিয়েছেন কিন্তু সকল জায়গা থেকে তিনি গাজী হয়ে ফিরে এসেছেন এবং অনেক দীর্ঘ জীবন তিনি লাভ করেন। এরপর আমরা দেখি যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি ছিলেন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি আরবের সুপ্রসিদ্ধ কবি ছিলেন এবং শায়রে রসুল এর উপাধি তাকে দেয়া হয়েছিল। বদরের যুদ্ধ শেষ হওয়ার পর বিজয়ের খবর বা সংবাদও মদিনায় তিনি প্রথম নিয়ে যান। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিশ্বস্ততা, ভালোবাসা এবং আত্মাভিমানের প্রকাশ সম্পর্কে বিভিন্ন ঘটনা পাওয়া যায়। এক জায়গায় বর্ণিত হয়েছে যে উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার উপর আরোহণ করেন যার উপর একটি গদি ছিল, তার নিচে ফদক অঞ্চলের একটি চাদর ছিল। তিনি সাল্লাল্লাহু আসলাম তার পিছে উসামাকে বসিয়েছিলেন। তিনি সাল্লাল্লাহু আসলাম হযরত সাদ বিন উবাদাকে দেখার জন্য বনু হারিস বিন খাজরাজ গোত্রে যান। এটি বদরের ঘটনার পূর্বের ঘটনা। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সভার পাশ দিয়ে যান যেখানে মুসলমান মুশরিক এবং ইহুদিরা একসাথে বসেছিল। তাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন উবাইও ছিল এবং হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও ছিলেন। যখন মজলিস বা সভার কাছাকাছি তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছেন তখন আরোহিত অবস্থায় থাকার কারণে কিছুটা ধুলা উড়ে, তখন আব্দুল্লাহ বিন উবাই নিজের নাক চাদর দিয়ে ঢেকে নেয় এবং বলে যে আমাদের উপর ধুলা ফেলবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আসসালামু আলাইকুম বলেন। এরপর সেখানে তিনি থামেন এবং বাহন থেকে নামেন আর তাদেরকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন এবং তাদের সামনে কুরআন শরীফ পাঠ করেন। আব্দুল্লাহ বিন উবাই বলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে ব্যক্তি, এটি ভালো কথা নয়, যদি তুমি যা বলো তা সত্যি হয়ে থাকে তাহলে তবুও আমাদের সভায় আমাদেরকে কষ্ট দিও না এবং নিজের তাবুতে ফিরে যাও, আর যে তোমার কাছে যাবে তার কাছে তুমি বর্ণনা করো বা দাওয়াত দাও। হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা যিনি সেখানে বসেছিলেন তিনি বলেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের সভায় আসুন, আমরা এটি পছন্দ করি। তিনি এটি পরোয়া করেননি যে তার যে সর্দার সে কি বলছে, এটি তার আত্মাভিমান এবং ভালোবাসার অনিয়ন্ত্রিত প্রকাশ ছিল যা আব্দুল্লাহ বিন রওয়াহা দেখিয়েছেন। আর এসব সর্দার এবং জাগতিকতার পূজারীদের কোনো পরোয়া করেননি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অভিযানে সাহাবীদের প্রেরণ করেন যাদের মাঝে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহাও ছিলেন। জুমার দিন ছিল, অভিযানের অন্তর্ভুক্ত অন্যান্য সাহাবীরা সকালেই বেরিয়ে যায়। তিনি বলেন যে আমি পিছনে অবস্থান করে জুমার নামাজ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে পড়ে তারপরে তাদের সাথে গিয়ে মিলিত হব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তাকে যে মসজিদে তিনি উপস্থিত আছেন, তখন নামাজ জুমার নামাজের পর তাকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন যে তোমাকে কোন জিনিস তোমার সাথীদের সাথে রওনা হতে বাধা দিয়েছে। তিনি বলেন যে হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার অত্যন্ত বাসনা ছিল যে আমি যেন জুমার নামাজ হুজুরের পিছনে পড়ি এবং হুজুরের খুতবা শুনি আর এরপর তাদের সাথে গিয়ে মিলিত হই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে যা কিছু আছে সেই সব কিছু যদি তুমি খরচ করে ফেলো তবুও যারা নির্দেশ অনুযায়ী, এখানে এটি জরুরি বিষয় কেননা আনুগত্য করা আবশ্যক, তো তিনি বলছেন যে নির্দেশ অনুযায়ী যারা সকাল সকাল অভিযানে বেরিয়ে এগিয়ে গেছে সেই প্রতিদান এবং সওয়াব তুমি কখনো পাবে না। এরপর বিভিন্ন বর্ণনায় বর্ণিত হয়েছে যে যখনই কোনো যুদ্ধে বা অভিযানে যেতে হতো তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা সর্বপ্রথম দলে অংশগ্রহণ করতেন এবং সবার শেষে মদিনায় ফিরে আসতেন। এক বর্ণনায় বর্ণিত হয়েছে যে হযরত উরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে হযরত যায়েদ বিন হারেসাকে সর্দার নিযুক্ত করেন আর বলেন যে যদি তিনি শহীদ হন তাহলে হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর প্রধান হবেন, আর তিনিও যদি শহীদ হন তাহলে হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা নেতৃত্ব দিবেন, আর যদি আব্দুল্লাহও শহীদ হয়ে যান তাহলে মুসলমানরা যাকে খুশি নিজেদের সর্দার নিযুক্ত করতে পারে। এই এই সেনাবাহিনীর যখন যাত্রা এবং বিদায়ের সময় আসে তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা কাঁদতে আরম্ভ করেন। মানুষ জিজ্ঞেস করে যে আব্দুল্লাহ তুমি কেন কাঁদছ, তিনি বলেন যে আল্লাহ তাআলার কসম এই পৃথিবীর প্রতি আমার কোনো ভালোবাসা নেই, এর প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কিন্তু আমি এই আয়াত ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাগজিয়া সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে প্রত্যেক ব্যক্তির অবশ্যই একবার আগুনের সম্মুখীন হতে হবে। অতএব আমি জানি না যে পুলসিরাতে আরোহণের পর বা ওই পারে যাওয়ার পর আমার কী অবস্থা হবে, কিন্তু ইন্নাল্লাহ এর ভয় যাদের মাঝে আছে তাদের সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উত্তম পরিণাম সম্পর্কে যে খবর দিয়েছেন তারও উল্লেখ পাওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে সেনাবাহিনীর প্রধানদের সম্পর্কে বলেন যে আমি তাদেরকে জান্নাতে স্বর্ণের গদির উপর বসে থাকতে দেখেছি, অতএব এরা এমন লোক যারা নিজেদের উদ্দেশ্য অর্জনে সফল হয়েছে। তাদের শাহাদাতের প্রেরণা তার এক পংক্তি থেকে এইভাবে প্রকাশ পায় যার অনুবাদ হলো যে হে তীর এবং বর্ষা, এমন তীর এবং বর্ষা যেন আমার লাগে যা আমার নাড়ি ভুড়ি ভেদ করে আমার কলিজা চিরে ফেলবে, আর খোদা তালার কাছে আমার শাহাদাত যেন কবুল হয়। আর মানুষ যখন আমার কবরের পাশ দিয়ে যাবে তখন মানুষ যেন এই দোয়া করে যে খোদা তালা তার মঙ্গল করুন, কতই মহান গাজী ছিল। মুতার যুদ্ধে তিনি যে শহীদ হয়েছিলেন তার বর্ণনা কিছুটা এরূপ যে মুতার প্রান্তরে পৌঁছে জানা যায় যে গাসানীরা মুসলমানদের বিরুদ্ধে রোমের বাদশাহ হিরাকলের কাছে সাহায্য চেয়েছে এবং সে মুসলমানদের মোকাবেলা করার জন্য 2 লাখের সেনাবাহিনী প্রেরণ করেছে। এই উপলক্ষে মুসলমান সেনাবাহিনীর প্রধানরা এই পরামর্শ করে যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে বার্তা প্রেরণ করা উচিত যে শত্রুদের সংখ্যা অনেক বেশি, তাই সাহায্য প্রেরণ করা হোক বা যাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ হবে তার উপর যেন আমল করা হয়। তখন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা মুসলমানদের অনেক সাহস বৃদ্ধি করেন এবং তার যুদ্ধ কাহিনী সংক্রান্ত কবিতা অনেক কাজে আসে। মুসলমানদের 3000-এর সেনাবাহিনী 2 লাখ সেনাবাহিনীর বিরুদ্ধে একা অগ্রসর হয়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার শাহাদাতের বাসনার উল্লেখ হজরত জায়েদ বিন আরকাম এভাবে উল্লেখ করেন যে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা আমাকে নিজ উটনির পিছনে বসিয়ে মুতার যুদ্ধে নিজের সাথে নিয়ে যান। জায়েদ বিন আরকামকে হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা এক এতিম শিশু হিসেবে লালন পালন করেন এবং তার তরবিয়ত করেন। তিনি বলেন যে এক রাতে আমি হজরত আবদুল্লাহ বিন রাওয়াহাকে এই পংক্তি পড়তে শুনি যে যাতে নিজ পরিবারকে স্মরণ করে এই উল্লেখ ছিল যে এখন আমি কখনো ঘরে ফিরে যাব না। তিনি অনেক আনন্দের সাথে সেই পংক্তি গুনগুন করে পাঠ করছিলেন যাতে তিনি নিজ স্ত্রীকে সম্বোধন করে বলছিলেন যে বৃহস্পতিবারের সেই সন্ধ্যায় যখন তুমি জেহাদের উদ্দেশ্যে আমার উটনির গদি ঠিক করেছিলে এবং শেষবারের মতো আমার নিকটবর্তী হয়েছিল, তোমার সেই অবস্থা কতই না সুন্দর এবং বরকতময় ছিল, তোমার মধ্যে কোনো ত্রুটি নেই, কিন্তু এখন আমি যুদ্ধের ময়দানে এসে গেছি আর এখান থেকে আমি কখনো তোমার দিকে ফিরে যাব না। এটি যেন নিজ পরিবারের প্রতি তার অদৃশ্য বিদায় সম্ভাষণ ছিল। অল্প বয়স্ক জায়েদ এটি শুনে কষ্টে কেঁদে ফেলেন। হযরত আবদুল্লাহ তাকে বকা দেন এবং বলেন যে হে নির্বোধ, আল্লাহ তাআলা যদি আমাকে শাহাদাত দেন তাহলে তোমার কি ক্ষতি, বরং তুমি তো আমার বাহন নিয়ে একা একা আরামে বাসায় ফিরে যাবে। জিহাদের ময়দানে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরম সাহসিকতা দেখিয়েছেন। হযরত নোমান বিন বশির বর্ণনা করতেন যে হযরত জাফরের শাহাদাত হলে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা সেনাবাহিনীর এক পাশে ছিলেন। মানুষ তাকে আহ্বান করলে তিনি নিজেকে সম্বোধন করে এই যুদ্ধকাহিনী সংক্রান্ত কবিতা পাঠ করে সামনে অগ্রসর হন, যার অর্থ হল যে হে আমার আত্মা, তুমি কি এভাবে যুদ্ধ করবে না যেন তুমি জীবন দান করতে পারো? মৃত্যুর পুকুরে তুমি প্রবেশ করেছ, শাহাদাতের যে বাসনা তুমি করেছিলে তা পূর্ণ করার সময় এসে গেছে, নিজ জীবন উৎসর্গ করো যেন তুমি শুভ পরিণাম লাভ করতে পারো। মুসআব বিন শিবা রাদিয়াল্লাহু বর্ণনা করেন যে যখন হজরত জায়েদ এবং হজরত জাফরও শহীদ হয়ে যান তখন হজরত আবদুল্লাহ বিন রাওয়াহা ময়দানে অগ্রসর হন। যখন তার শরীরে বর্ষা লাগে তখন তার শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়। তিনি তার হাত বাড়িয়ে সেই রক্ত নিয়ে নিজ মুখে লাগান। এরপর তিনি শত্রুদের এবং মুসলমানদের দলের মাঝামাঝি স্থানে পড়ে যান, কিন্তু শেষ নিঃশ্বাস পর্যন্ত সর্দার হিসেবে মুসলমানদের উৎসাহিত করতে থাকেন এবং অত্যন্ত প্রভাব বিস্তারকারী আবেগের সাথে মুসলমানদেরকে উৎসাহ দিয়ে নিজ সাহায্যের জন্য আহ্বান করে বলেন যে দেখো হে মুসলমানেরা, তোমাদের ভাইয়ের লাশ শত্রুদের সামনে পড়ে আছে, তোমরা সামনে অগ্রসর হও এবং শত্রুদেরকে নিজ ভাইয়ের পথ থেকে দূরে সরাও। তখন মুসলমানরা অনেক জোরালোভাবে কাফেরদের উপর হামলা করে এবং একের পর এক হামলা করতে থাকে, এমনকি সেই সময় আবদুল্লাহর শাহাদাত হয়ে যায়। তার একটি গুণ সম্পর্কে তার বিধবা বলেন, তার শাহাদাতের পর তার বিধবার যখন বিয়ে হয় তখন দ্বিতীয় স্বামী বলে যে আবদুল্লাহ বিন রাওয়াহার পবিত্র সিরাত সম্পর্কে আমাকে কিছু বলো। তখন সেই মহিলা কতই সুন্দর সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেন যে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা কখনো ঘর থেকে বের হতেন না যতক্ষণ পর্যন্ত দুই রাকাত নফল নামাজ না পড়ে নিতেন। অনুরূপভাবে যখনই তিনি ঘরে প্রবেশ করতেন তার সর্বপ্রথম কাজ এটি হতো যে ওযু করে তিনি দুই রাকাত নফল নামাজ পড়তেন। এরা ছিলেন সেসব মানুষ যারা আল্লাহ তাআলাকে সর্বদা এবং সর্বাবস্থায় স্মরণ রাখতেন। তার আনুগত্যের মান সম্পর্কে একটি বর্ণনায় বর্ণিত হয়েছে। হযরত আবু লায়লা বর্ণনা করেন যে একবার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, তখন তিনি বলেন যে হে লোকসকল সবাই বসে যাও, হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা মসজিদের বাহিরে খুতবা শোনার জন্য আসছিলেন, তিনি সেখানেই বসে যান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলেন যে জাদাকাল্লাহু হিরসান আলা তাওয়ায়াতিল্লাহি ওয়া তাওয়ায়াতির রাসূল, অর্থাৎ হে আবদুল্লাহ বিন রাওয়াহা, আল্লাহ এবং রসুলের আনুগত্যের এই যে প্রেরণা তা আল্লাহ তাআলা তোমার মাঝে আরও বৃদ্ধি করুন। ধর্মীয় কথা বলা, ধর্মীয় সভার আয়োজন করা, উদ্দেশ্যপূর্ণ কথা বলা, একে অপরের অধিকার আদায় করার ক্ষেত্রে সেসব মানুষের মান কেমন ছিল। হযরত আবু দারদা বর্ণনা করেন যে আমি এই কথা থেকে আল্লাহ তাআলার আশ্রয় চাই যে আমার উপর এমন কোনো দিন আসবে যখন আমি হযরত আবদুল্লাহ বিন রাওয়াহাকে স্মরণ করব না, প্রতিদিন আমি তাকে স্মরণ করি। আর এর কারণ হলো তার এই বৈশিষ্ট্য যে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা যখনই আমার সাথে সাক্ষাৎ হয়েছে, যদি তিনি পিছন থেকে আসতেন তাহলে তার হাত আমার কাঁধে রাখতেন, আর যদি সামনে থেকে আসতেন তাহলে তার হাত আমার বুকে রাখতেন এবং বলতেন যে হে আবু দারদা, চলো আমরা একসাথে বসি এবং নিজেদের ইমানকে সতেজ করি, কিছু ইমানের কথাবার্তা বলি। এরপর আমার সাথে বসতেন এবং যতক্ষণ আমরা সুযোগ পেতাম আমরা খোদা তাআলার স্মরণ করতাম। এরপর বলতেন যে হে আবু দারদা, এগুলো ইমানের সভা, অতএব ইমানের এই সভার আয়োজনকারীরা এমন নমুনা আমাদের সামনে প্রদর্শন করেছেন যা আমাদের জন্য অনুসরণীয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা এবং সভাকে কিভাবে মূল্যায়ন করেছেন এ সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহার অভ্যাস ছিল যে যখনই তিনি কোনো সাহাবীর সাথে সাক্ষাৎ করতেন তাকেই তাহরিক করতেন যে তাআলা নুমিনু বিরাব্বিনা সায়া, চলো আমরা কিছুক্ষণ নিজেদের প্রভুর প্রতি ইমান আনি। একদিন এই কথা এক ব্যক্তিকে বললে সেই ব্যক্তি রেগে যায় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে যে হে আল্লাহর রাসূল, ইবনে রাওয়াহার দিকে দেখুন, সে মানুষকে আপনার উপর ইমান আনয়নের পরিবর্তে কিছুক্ষণের জন্য ইমান আনার দাওয়াত দিচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়ারহামুল্লাহু ইবনে রাওয়াহা, অর্থাৎ আল্লাহ তাআলা আবদুল্লাহ বিন রাওয়াহার উপর কৃপা করুন। তিনি বলেন যে তিনি এসব সভাকে পছন্দ করেন যার জন্য ফেরেশতারাও গর্ব করে। তিনি একজন উন্নতমানের কবি ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের কবিদের মাঝে হযরত কাব বিন মালিক এবং হযরত হাসান বিন সাবিত ছাড়া তিনি তৃতীয় উন্নতমানের কবি ছিলেন। তার কবিতা যুদ্ধ কাহিনী সংক্রান্ত হতো। মুজিমুশওয়ারা এর লেখক লিখেন যে হযরত আবদুল্লাহ বিন রাওয়াহা অজ্ঞতার যুগে কাব্য রচনার ক্ষেত্রেও অনেক সুপ্রসিদ্ধ ছিলেন এবং ইসলামের যুগেও তিনি অনেক উন্নত মর্যাদার অধিকারী ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা প্রকাশে একটি পংক্তি হযরত আবদুল্লাহ এমন লিখেছেন যেটিকে তার সর্বোৎকৃষ্ট পংক্তি বলা যায়। সেই পংক্তি তার হৃদয়ের অবস্থাকে উৎকৃষ্ট রূপে বর্ণনা করে যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন লাউলাম তাকুন ফিহে আয়াতুন মুবাইয়িনা কানাত বাদিহাতুহু তাম্বিকা বিল খবর। অর্থাৎ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি সত্যতা এবং সত্যায়নের প্রকাশের জন্য সেই সমস্ত সুপ্রকাশিত এবং উজ্জ্বল নিদর্শন না থাকতো যা তার সাথে ছিল, তবুও শুধুমাত্র তার চেহারাই তার সত্যতার জন্য যথেষ্ট ছিল যা স্বয়ং তার সত্যতার ঘোষণা দিচ্ছে। অতএব এরা ছিলেন এমন মানুষ যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত প্রেমিক ছিলেন, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই তা সত্য চিনতে পেরেছেন। এরপর ইতিহাসে আমরা দুইজন ছোট বয়সের ভাইয়ের উল্লেখ পাই যাদের সাহস আশ্চর্যজনক ছিল। হযরত মাআজ বিন হারিস বিন রিফা এবং হযরত মাআজ বিন হারিস বিন রিফা তারা বদরের যুদ্ধে অংশ নিয়েছিলেন, আবু জাহলের হত্যায়ও তারা অংশ নেন। বদরের প্রান্তরে যেখানে ভীষণ যুদ্ধ হচ্ছিল এবং মুসলমানদের সামনে তাদের তিন গুণ বড় সেনাবাহিনী ছিল যারা সকল প্রকার যুদ্ধাস্ত্রে সজ্জিত ছিল এবং এই উদ্দেশ্যে ময়দানে এসেছিল যে ইসলামের নাম চিহ্ন মুছে দিবে তারা। মুসলমানরা সংখ্যায় অল্প ছিল। এই সমস্ত ঘটনা হযরত মির্জা বশির আহমদ সাহেব নিজের বই সিরাত খাতামুন নবীনে উল্লেখ করেছেন। আর মুসলমানরা দারিদ্র পীড়িত এবং দেশান্তরিত অবস্থায় ছিল। বাহ্যিক সাজ সরঞ্জামের ক্ষেত্রে মক্কার অধিবাসীদের সামনে এই মুসলমানরা মাত্র কয়েক মিনিটের শিকার ছিল, কিন্তু তৌহিদ এবং রিসালাতের ভালোবাসা তাদেরকে এমন বানিয়ে দিয়েছিল, এমন প্রেরণায় উদ্বুদ্ধ ছিল তারা যে যার চেয়ে অধিক শক্তিশালী জিনিস তখন পৃথিবীতে আর কিছু ছিল না। আর এটি ছিল তাদের ঈমান, সেই সতেজ ঈমান যা এক অসাধারণ শক্তি তাদের মাঝে সঞ্চার করেছিল। তখন যুদ্ধের ময়দানে ধর্মসেবার এক নমুনা তারা প্রদর্শন করছিলেন যার কোনো উদাহরণ খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকেই অপরের চেয়ে অধিক খোদা তাআলার রাস্তায় জীবন দিতে উদগ্রীব ছিল। আনসারদের উদ্দীপনা এবং নিষ্ঠার অবস্থা হল, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে যখন সাধারণ যুদ্ধ আরম্ভ হয় তখন আমি আমার ডানে বামে দৃষ্টিপাত করি আর দেখি যে আনসারদের দুইজন যুবক আমার পাশে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে আমি কিছুটা হতাশ হই, কেননা এমন যুদ্ধে ডানে বামের সাথীর উপরই ভরসা করতে হয়, আর সেই ব্যক্তি ভালোভাবে যুদ্ধ করতে পারে যার পাশ সুরক্ষিত থাকে। আব্দুর রহমান বলেন যে আমি এই ধারণা করছিলাম যে এই শিশুরা আমার কি সুরক্ষা করবে। এমন সময় এই দুইজনের একজন আমাকে চুপিসারে জিজ্ঞেস করে, যেন সে অপরের কাছে নিজের কথা প্রকাশ করতে চাচ্ছিল না, যে হে চাচা, সেই আবু জাহেল কোথায় যে মক্কায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুঃখ দিত বা কষ্ট দিত? আমি খোদা তাআলার সাথে অঙ্গীকার করেছি, সেই ছেলে বলছে যে আমি তাকে হত্যা করব বা তাকে হত্যা করতে গিয়ে আমি শহীদ হব। আমি এর উত্তর দেওয়ার পূর্বেই আমার অপর পাশ থেকে দ্বিতীয় ছেলেও চুপিসারে একই কথা জিজ্ঞেস করে। আমি তাদের সাহস দেখে আশ্চর্যান্বিত হই যে আবু জাহেল সেনাবাহিনীর সর্দার ছিল এবং তার চারপাশে বিচক্ষণ এবং অভিজ্ঞ সৈন্যরা ছিল। আমি হাতের ইশারায় বলি যে সেই ব্যক্তি হলো আবু জাহেল। আব্দুর রহমান বলছেন যে আমার ইশারা করতেই দুই যুবক বাজ পাখির মতো ঝাপটে পড়ে এবং শত্রুদের ভেদ করে চোখের পলকে সেখানে পৌঁছে যায় আর অতি দ্রুত আঘাত করে যে আবু জাহেল এবং তার সাথীরা চেয়ে থাকে এবং আবু জাহেলকে নিচে ফেলে দেয়। তারা ইকরামা বিন আবু জাহেলও নিজ পিতার সাথে ছিল। সে নিজ পিতাকে রক্ষা করতে না পারলেও পিছন থেকে মাজের উপর এমনভাবে আঘাত করে যে তার ডান হাত কেটে যায় এবং ঝুলে পড়ে। মাজ ইকরামার পিছু ধাওয়া করেন কিন্তু সে বেঁচে যায়। কাটা হাত যেহেতু তার যুদ্ধ করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছিল, তিনি সেই হাতকে জোরে টেনে ছিঁড়ে ফেলেন এবং যুদ্ধ করতে থাকেন। তো সেই যুবকদের মাঝে ইমানের উদ্দীপনা ছিল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহির প্রতি ভালোবাসা ছিল যা তাদেরকে নির্ভীক বানিয়ে দেয় যে সেই ব্যক্তি যে ইসলামকে শেষ করতে চাচ্ছিল, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েক বছর পর্যন্ত কষ্ট দিতে থাকে, তার মৃত্যু আমাদের হাতে হবে। তারা আজকালকার তথাকথিত জিহাদিদের মতো ছিলেন না যারা যুবকদেরকে বাচ্চাদেরকে মগজ ধোলাই করে এবং বলে যে আসো এবং যুদ্ধ করো ইসলামের জন্য। বরং তাদের এক উদ্দেশ্য ছিল যে দুশ্মন বা শত্রু যদি আমাদেরকে নিরাপত্তা বা শান্তি না দেয়, তা সত্ত্বেও যে আমরা আলাদা হয়ে গেছি, তাহলে আমাদের এর জন্য সকল প্রকার কুরবানি দেওয়া উচিত যেন শান্তি প্রতিষ্ঠিত হয়, নৈরাজ্য সৃষ্টির জন্য নয়। আজকাল সরকারের উপর আধিপত্য বিস্তারের জন্য যুবকদেরকে জোর করে অপহরণ করা হয়, তাদের মগজ ধোলাই করা হয়। কিছুদিন পূর্বে এই খবর পাওয়া যাচ্ছিল যে সিরিয়ায় এক ছেলে 14 বছর বয়সের তাদের হাত থেকে বেঁচে ফিরে আসে। সে বলে যে আমি স্কুল থেকে আসছিলাম, আমাকে অপহরণ করে তারা, এবং অপহরণ করার পর আমাকে জোর করে ট্রেনিং দেয়। প্রথমে আমি না মানলে আমার উপর তারা অত্যাচার করে, অতঃপর আমাকে দিয়ে যুদ্ধ করানো হতো, আর আমি অনেক কষ্টে সেখান থেকে বেঁচে ফিরে এসেছি। তো এরূপ আচরণ মুসলমানরা করছে ইসলামের নামে, যা সম্পূর্ণরূপে ইসলামী শিক্ষার বিপরীত। ইসলামে যদি যুদ্ধ হয়ে থাকে, ইসলামে যদি মানুষের মাঝে জীবন উৎসর্গ করার প্রেরণা থেকে থাকে, তাহলে তা এজন্য ছিল যে ধর্মকে রক্ষা করতে হবে এবং পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অতএব বর্তমান জিহাদিদের মাঝে এবং সেই যুগের জিহাদকারীদের মাঝে অনেক পার্থক্য ছিল। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন, আমি সাহাবাদের এই নমুনাই আমার জামাতে দেখতে চাই, যে আল্লাহ তাআলাকে যেন তারা সর্বাগ্রে রাখে এবং কোনো বিষয় যেন তাদের পথে বাদ সাধতে না পারে। তারা যেন নিজ প্রাণ এবং সম্পদকে তুচ্ছ জ্ঞান করে। আমি দেখি যে অনেকের কার্ড আসে আমার কাছে, কোনো ব্যবসা বা অন্য কোনো কাজে ক্ষতি হয়েছে বা অন্য কোনো পরীক্ষা এসেছে, তো সাথে সাথে তারা সন্দেহে নিপতিত হয় যে মসীহ মওউদ আলাইহিসসালামকে মেনে আমরা কোনো ভুল করিনি। তো এরূপ সন্দেহ ধর্মের ব্যাপারে, খোদাতালার সত্তা সম্পর্কে, মসীহ মওউদ আলাইহিসসালাম সম্পর্কে তারা করে। তিনি বলেন যে এমন অবস্থায় প্রত্যেকে বুঝতে পারে যে আসল উদ্দেশ্য থেকে সে কতটা দূরে সরে গেছে। লক্ষ্য করো যে সাহাবাদের মাঝে এবং তাদের মাঝে কী পার্থক্য। সাহাবারা চাইতেন যেন খোদাতালাকে তারা সন্তুষ্ট করতে পারেন, এই পথে যত দুঃখ দুর্দশাই তাদের সহ্য করতে হোক না কেন। কেউ যদি দুঃখ দুর্দশায় পতিত না হতো এবং তার দেরি হতো, তাহলে সে কান্নাকাটি করতো। সাহাবিদের কথা বলা হচ্ছে, তারা বুঝে গিয়েছিলেন যে বিপদে পতিত হওয়া আল্লাহ তাআলা নৈকট্য প্রদান করবে। তারা এটি বুঝে গিয়েছিলেন যে এসব পরীক্ষার নিচে খোদা তাআলার সন্তুষ্টির সম্পদ লুকায়িত রয়েছে। নিজের এক ফার্সি পংক্তি তিনি এখানে উল্লেখ করেন যে হারবালাকি কওমে রাহক দাদেয়াস্ত জিরে আন গঞ্জে করম বেনে হাদেয়াস্ত, অর্থাৎ যে পরীক্ষায় খোদা তাআলার পক্ষ থেকে এই কওমের উপর এসেছে, তার নিচে খোদা তাআলার এক সম্পদ লুকায়িত থাকে। পুনরায় তিনি বলেন যে কোরআন শরীফ তাদের প্রশংসায় ভরা রয়েছে, এটি খুলে দেখো। সাহাবাদের জীবন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্যতার এক ব্যবহারিক প্রমাণ ছিল। সাহাবারা যেই মর্যাদায় পৌঁছেছিলেন সেটি কোরআন শরীফে এইভাবে বর্ণিত হয়েছে যে মিন হুম্মান কাজানাহবাহু ওয়া মিন হুম্মান ইয়াংতাজের, অর্থাৎ তাদের মাঝে কতিপয় শাহাদাত বরণ করেছেন, যেন তারা আসল উদ্দেশ্য অর্জন করে নিয়েছেন, আর তাদের কেউ কেউ অপেক্ষায় রয়েছেন, তারা চান যেন তারা শহীদ হন। তারা দুনিয়ার প্রতি ঝুঁকেননি যে যেন দীর্ঘজীবন লাভ হয় এবং অনেক ধন সম্পদ পাওয়া যায় এবং স্বাচ্ছন্দ্য লাভ হয়। তিনি বলেন, সাহাবাদের এই নমুনাকে দেখে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্রকরণ শক্তির পরিপূর্ণ কল্যাণের কথা স্বীকার করতে বাধ্য হতে হয়, যে কিভাবে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাদের অবস্থা সম্পূর্ণরূপে পাল্টে দিয়েছেন এবং তাদেরকে সম্পূর্ণরূপে আল্লাহওয়ালা মানুষে পরিণত করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। তিনি বলেন যে সারাংশ হলো, আমাদের জন্য আবশ্যক হলো আমরা যেন খোদা তাআলার সন্তুষ্টি যাচনা করতে থাকি এবং এটিকে নিজেদের মূল উদ্দেশ্য হিসেবে নির্ধারণ করি। আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা এবং দৌড়ঝাঁপ আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য হওয়া উচিত, তা যতই দুঃখ কষ্টের মাধ্যমে অর্জিত হোক না কেন। এই ঐশী সন্তুষ্টি পৃথিবী এবং এর সকল স্বাদ থেকে উন্নত এবং সুস্বাদু। আল্লাহ তাআলা আমাদেরকে নিজেদের এই অধিকার আদায়ের তৌফিক দান করুন। নামাজের পর একটি গায়বানা জানাজা পড়াবো, যা মুকাররম আলহাজ ইসমাইল বি কে আডু সাহেবের, যিনি 84 বছর বয়সে গত 8 মার্চ তারিখে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি জন্মগত আহমদি ছিলেন আর তার পিতার নাম ছিল ইসমাইল ওয়া বিনা আডু এবং মাতার নাম জান্নাত আডু ছিল। তার পিতা প্রথমে খ্রিস্টান ছিলেন, 1928 সনে তিনি বয়াত করে জামাতের অন্তর্ভুক্ত হয়েছিলেন। ইসমাইল আডু সাহেবের মাতা তার ছোট বয়সে মারা গিয়েছিলেন। তিনি সেকেন্ডারি স্কুল পাস করেন টিআই আহমদিয়া স্কুল কুমাসি থেকে। এরপর 1964 সালে ইংরেজিতে বিএ পাস করেন। পরবর্তীতে টিচার ট্রেনিং কলেজ ঘানা থেকে নিজের পেশাগত শিক্ষা অর্জন সম্পন্ন করেন এবং এরপর বিভিন্ন জায়গায় টিচার হিসেবে নিযুক্ত হন। আর 1980 পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট হেড টিচার ছিলেন একটি স্কুলে, সল্ট পাউন্ড সেন্ট্রাল রিজিয়ন। এরপর তার বদলি হয়, সেখানে ইংলিশ স্কুলে, একটি ইংলিশ স্কুলে তিনি ছিলেন। আর মুসলমান ছাত্রদের জন্য অনেক সুবিধার ব্যবস্থা তিনি করতে থাকেন। যে স্কুলেই থাকতেন তিনি, সেখানে তিনি তাদের জন্য, মুসলমান ছাত্রদের জন্য মসজিদ বানিয়েছেন। আর কাওয়ামি নিকোমা ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটি ছিল, সেখানে তিনি ইংরেজির শিক্ষক ছিলেন। এরপর বিভিন্ন কলেজে তার পড়ানোর সুযোগ হয়েছে। এরপর তিনি একটি বইও লিখেছেন ইংরেজি পড়ানোর বিষয়ে, যা ঘানা এবং নাইজেরিয়াতে অনেক সুপ্রসিদ্ধি লাভ করে এবং পড়ানো হয়। এই প্রেক্ষিতে তিনি একটি স্কলারশিপ পান ইউনিভার্সিটি অফ বেঙ্গর উইলস, যদি নাম সঠিক হয়ে থাকে, যা বেলজিয়ামে ছিল, সেখান থেকে। এরপর তিনি ইউকে এসে ইংরেজি ভাষায় ডিপ্লোমা অর্জন করেন। এরপর যেসব জামাতি সেবা তিনি করেছেন তা হলো, ঘানায় বিভিন্ন জামাতি পদে তিনি নিযুক্ত ছিলেন। 1980 সালে ঘানা সরকার তাকে আদিস আবাবা ইথিওপিয়ার জন্য দূত হিসেবে নিযুক্ত করে। আর এই পদে থাকাকালেই ইউনাইটেড নেশন তাকে ওইইউ লিবারেশন কমিটির চেয়ারম্যান বানায়, যার কারণে তিনি মোজাম্বিক এবং অ্যাঙ্গোলা রাজ্যগুলোর স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। কিছুকাল তিনি লিবিয়াতেও দূত হিসেবে নিযুক্ত ছিলেন। তার বিশেষত্ব ছিল, যেখানেই গিয়েছেন সর্বদা নিজের এক বিশেষ বৈশিষ্ট্য ছিল তার, যে ধর্মকে জাগতিকতার উপর প্রাধান্য দিতেন আর নিজের স্বতন্ত্রতা বজায় রাখতেন। হযরত খলিফাতুল মসীহ রাবের হিজরত করার পর, অর্থাৎ তার ইউকে আসার পর, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ারকে বিদায় জানান এবং এরপর এখানেই চলে আসেন, নিজ সন্তানদের সাথে যেন খিলাফতের কাছাকাছি থাকতে পারেন। আর এখানে আসার পর তিনি বিভিন্ন স্কুলে শিক্ষক হিসেবে কাজ করতে থাকেন। এক বিশেষ ভালোবাসা ছিল খিলাফতের সাথে তার, সকল খিলাফতের প্রতি তিনি অত্যন্ত ভালোবাসাপূর্ণ আচরণ এবং আনুগত্যপূর্ণ আচরণের দৃষ্টান্ত স্থাপন করেছেন। সালমান রুশদির বিরুদ্ধে যে এক বই লেখার কমিটি বানানো হয়েছিল, হযরত খলিফাতুল মসীহ রাবে তাকে সেই কমিটির মেম্বার বানিয়েছিলেন। তবলিগের ময়দানেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি, বিভিন্ন জায়গায় তবলিগি স্টল লাগাতেন, রেডিওতে তবলিগি প্রোগ্রাম করতেন, বিভিন্ন জামাত সভায় তিনি প্রশ্নোত্তরের সভার আয়োজন করতেন। আর অনুরূপভাবে 1986 সালে হযরত খলিফাতুল মসীহ রাবে প্যান আফ্রিকান আহমদিয়া মুসলিম অ্যাসোসিয়েশন যখন প্রতিষ্ঠা করেন, তখন তাকে প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত করেন। এখানে প্যাকম জামাতের প্রথম প্রেসিডেন্ট নিযুক্ত হন তিনি। 1994 সালে MTA চালু হওয়ার পর উর্দু ক্লাসের এক বিশেষ সাগরেদ ছিলেন তিনি আর অত্যন্ত পরিশ্রম করতেন উর্দু শিখার জন্য, যতটা চেষ্টা তার জন্য করা সম্ভব হতো। আর উর্দু ক্লাসে তিনি বড় বাচ্চা হিসেবে পরিচিত ছিলেন, ঘানিয়ান ছিলেন তিনি, মানুষ তাকে চিনত। তার দুইজন স্ত্রী ছিলেন। আর হযরত খলিফাতুল মসীহ রাবের মৃত্যুর পর খিলাফত নির্বাচনের যে কমিটি ছিল তারও সদস্য ছিলেন তিনি। জামিয়া যখন চালু হয় তখন কিছুকাল তিনি এখানে ইউকেতে জামিয়াতে ইংরেজিও পড়িয়েছেন, তাকে নিযুক্ত করা হয়েছিল সেখানে। অত্যন্ত তাকওয়াশীল ইবাদতকারী, ধৈর্যশীল এবং কৃতজ্ঞ, অনুগ্রহশীল এবং খুবই মিশুক মানুষ ছিলেন। ইবাদতের অনেক জোশ ছিল। তাহাজ্জুদের নামাজ তার ঘরের সদস্যরা বলেন যে সর্বদা রীতিমতো আদায় করতেন, অসুস্থ থাকলেও তাহাজ্জুদ পরিত্যাগ করতেন না। কুরআন শরীফ অত্যন্ত সুন্দরভাবে এবং আবেগের সাথে তিলাওয়াত করতেন। কুরআন শরীফের অনেক আয়াত তার মুখস্থ ছিল এবং এর অনুবাদ এবং তফসিরও মুখস্থ করতেন, যেন পরবর্তীতে তবলিগের ক্ষেত্রে বা তরবিয়তের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। বরং অনেক ঘানিয়ান বলেছেন যে তাদের ঘরে কুরআন শরীফের এমন কপি রয়েছে যেখানে আডু সাহেবের নিজ হাতে লেখা নোট রয়েছে। 2005 সালে নিজের দুই স্ত্রী সহ তিনি হজ করার সৌভাগ্য লাভ করেছেন। আর খুবই হাসি মুখ এবং সাদাসিধা মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার পদমর্যাদা উন্নীত করুন, তার প্রতি মাগফিরাত এবং কৃপার আচরণ করুন। তার 10 জন ছেলে মেয়ে রয়েছে, 23 জন নাতিনাতনি রয়েছে। আল্লাহ তাআলা তার বংশধরদেরও পুণ্য এবং তাকওয়ার পথে প্রতিষ্ঠিত রাখুন এবং জামাতের সাথে সম্পৃক্ত রাখুন। এখন নামাজের পর আমি যেভাবে বলেছি তার গায়েবানা জানাজা পড়াব।
আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ